Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala amma ba'd. A'udhu billahi minash shaitan rajim. Bismillahirrahmanirrahim. Subhanalladhi asra bi'abdihi laylan minal masjidil haram ila al-masjidil aqsa alladhi barakna hawlah linuriyahu min ayatina innahu huwas samiul basir. Da'at tablighumir bhai bondherke ebong amader Facebook er sokol bondherke amader স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের রজব মাসের প্রচলিত যে বেদাত গুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। দুটি পর্ব হয়ে গেছে আমাদের, আজকে তৃতীয় পর্ব ইসরা এবং মেয়েরাজ। ইসরা এবং মেয়েরাজ এর অর্থ কি, কেন ঘটেছিল এই ঘটনা এবং কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল এবং এর থেকে আমাদের শিক্ষণীয় কি। ইসরা এবং মেরাজকে কেন্দ্র করে যে সমস্ত বিদআত প্রচলিত সেগুলো কি, তাহলে ইসরা এবং মেরাজের অর্থ আমরা জানব, কেন এই ইসরা মেরাজ ঘটেছিল এবং কিভাবে ঘটেছিল, এর থেকে আমাদের শিক্ষণীয় কি, মেয়েরাজের তোহফা কি কি এবং ইসরা এবং মেয়েরাজকে কেন্দ্র করে যে সমস্ত বিদআত আমাদের সমাজে প্রচলিত রয়েছে, বিভিন্ন জাল হাদিস রয়েছে, কথাবার্তা রয়েছে, আকিদা রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন তাহলে আমরা প্রথমে জেনে নিই যে ইসরা এবং মেয়েরাজের অর্থ কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইল, যে তাবিতে সূরাতুল ইসরাও বলা হয়, ইসরা এই বনি ইসরাইল সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসরার কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইসরা অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, নাইট জার্নি। যেটা আল্লাহ নবী আলাইহিসসালাম মক্কা থেকে বাইতুল মাকদিস মসজিদুল আকসা ফিলিস্তিন পর্যন্ত গোড়াকে আরোহণ করে জিব্রিল আমিনের সাথে যে সফরটা হয়েছিল তাকে বলা হয় ইসরা। সুবহানা, আমি পবিত্রতা বর্ণনা করছি সেই মহানবুল আলামিন যিনি তার বান্দা, যিনি তার বান্দাকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন মিনাল মসজিদ হারাম, মসজিদ হারাম থেকে অর্থাৎ মক্কার মসজিদ হারাম থেকে ইলাল মসজিদ আকসা, আকসা মসজিদ আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, যা আশেপাশে মসজিদ আকসা আল্লাহ বরকত দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার নিদর্শনগুলো দেখানোর জন্য, ইন্নাহু হুয়াস সামিউল বাসির নিশ্চয় তিনি অধিক শ্রোতা এবং সবকিছুই দেখেন। সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত। ইসলাম মানে তাহলে আমরা বুঝতে পারলাম রাত্রিকালী ভ্রমণ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জীবনে যে বোরাকে আরোহণ করে জিবরিল আমিনের সাথে, জিবরিল আমিনের সাথে মোহাম্মদুল আমিন আকাশের যিনি সর্বশ্রেষ্ঠ জিবরিল আমিন ফেরেশতা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মোহাম্মদুল আমিন আলাইহিস সালাম এবং বোরাক নামের বাহনে বলেন জিবরিল আমিন আলাইহিসসালাম, যদি বলতে পারি এভাবে, এবং যাত্রী হলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম। স্পেশাল ড্রাইভার, স্পেশাল যাত্রী, স্পেশাল বাহন বোরাক। বোরাক বাক থেকে মানে বিদ্যুতের গতিতে যে চলে, তার গতি বিদ্যুতের বেগ। যতদূর তার দৃষ্টি যায় ততদূরে কি তার একটা পা থেকে আর একটা পা দূরত্ব হয়, সাধারণত আমাদের একটা ঘোড়া কয় ফিট তার এক পা থেকে আরেক পা হয়তো দুই তিন ফিট, আড়াই ফিট বা দু ফিট বা এক ফিট, কিন্তু ঘোড়া যেটা গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে একটু, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে একটু ছোট, সাদা রঙের এই ঘোড়াকে চড়ে রাত্রিকালে যে ভ্রমণটা হয়েছিল একে বলা হয় ইসরা। মেহরাজ শব্দের অর্থ হচ্ছে, মেহরাজ বলতে পারি আমরা সিঁড়ি, মই, প্রাসূত বা লিফ্ট, ঊর্ধ্বে উপরে ওঠার যে মাধ্যম মেহরাজ, আরশ থেকে মেহরাজ উপরে ওঠার যে বস্তু, এখানে মেহরাজ আল্লাহ রাব্বুল আলামিনের লিফ্ট। এই পৃথিবীর লিফ্ট অনেক গতিবেগ আমরা জানি, একশো তলা ভবন বা একশো ষাট তলা ভবন, বুর্জ খালিফা দুবাই যারা উঠেছেন জানেন যে কত দ্রুত লিফ্ট উঠে, অল্প সময়ের মধ্যে উপরে আমরা চলে যাই। তাই আল্লাহর লিফ্ট নিঃসন্দেহে সেটা এই পৃথিবীর কোন গতিবেগ তার মতো হতে পারে না। তাহলে বাইতুল মাকদেস থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভ্রমণ ছিল বুদ্ধ জগতের, এটা ছিল মেয়ারাজ। আর এই জমিনের যেটা সেটা হল কি ইসরা। নিঃসন্দেহে ইসরা এবং মেয়ারাজ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা বড় ধরনের মুজিজা ছিল। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছোট বড় প্রায় এক হাজারের অধিক মুজিজা ঘটেছিল। মুজিজা মানে যা সমকক্ষ কোন মানুষ করতে পারে না, যেটা থেকে মানুষ অপারক, যার তুলনা করা বা যার মোকাবেলা করা বা তার মতো কিছু ঘটানো। এটা মোহাম্মদ রাব্বুল আলামিন তার নবী রাসূলদেরকে দান করে থাকেন তাদের রেসালাত, তাদের নবুয়াতকে সত্যায়ন করার জন্য এবং তাদের মর্যাদাকে উঁচু করার জন্য, তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। যে তোমার মতোই যদি সাধারণ মানুষরা বা নিজেরাই দাবি করতে তোমরা করে দেখাও না। আমরা জানি সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল করিম। এরপরেই বলা যেতে পারে মেয়ারাজ এটা ছিল একটা বড় মেয়ে, কি বড় একটা মজিজা। তাহলে আমরা ইসরা মানে রাত্রিকালে ভ্রমণ মক্কা থেকে বাইতুল মসজিদ আকসা থেকে অর্ধজগতের ভ্রমণটা ছিল আপনার মেয়ারাজ। নিঃসন্দেহে ইসরা এবং মেয়ারাজের গুরুত্ব যেমন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ প্রথম যে দিকটা সেটা হল যে এই ঘটনাটা শুধু জমিনের সঙ্গে সম্পর্ক না, বরং এর সম্পর্ক উর্ধ্বজগতের সাথে। আর নিঃসন্দেহে নিম্ন জগতের চাইতে উর্ধ্বজগতের গুরুত্ব অধিক। তাহলে উর্ধ্বজগতের সঙ্গে একটা তার সম্পর্ক থাকার কারণে এর স্থান, এর মর্যাদা অনেক ঊর্ধ্বে। দ্বিতীয়ত এটার মাধ্যমে প্রমাণিত হয়েছিল সত্য এবং মিথ্যার একটা প্রমাণ হয়েছিল, কে সত্যবাদী আর কে মিথ্যুক। এই মেয়েরাজের যে তোহফা এর মাধ্যমে প্রমাণিত হবে সত্য এবং মিথ্যাদের, সত্য কারা আর মিথ্যা কারা, সত্যবাদী কারা আর মিথ্যাবাদী কারা, তাদের প্রমাণ, কারা ইমানদার আর কারা বেঈমান, তারা প্রমাণিত হবে এই ইসলাম এবং মেয়েরাজের ঘটনার মাধ্যমে। তৃতীয়ত আহলুসুন্নাহ জামাতের যে আকীদা, এই ঘটনা সশরীরে জাগ্রত অবস্থায় ঘটেছিল। যদিও কোন কোন হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের জগতের ইসরা ও মেয়েরাজ, তবে সেটা প্রস্তুতিমূলক, অরিজিনাল বাস্তব সশরীরে জাগ্রত অবস্থায় যে ঘটনা ঘটেছিল তার আগে স্বপ্নে একটা প্রস্তুতিমূলক ইসরা এবং মেরাজ ঘটছিল। তাই আমরা বিশ্বাস করব যে ইসরা এবং মেরাজ দুইটা হয়েছিল রাসূলের জীবনে, একটা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন জগতে, আরটা হয়েছিল বাস্তব জাগ্রত সশরীর। কিছু কিছু আছে যারা এমন আকীদা পোষণ করে থাকেন মেরাজ ঘটে নাই, এবং অনেকেই অমুসলিমদের সংশয় এবং সন্দেহ কিভাবে সম্ভব উদ্যোজগতে যেখানে অক্সিজেনের ব্যবস্থা নেই, যেখানে ইত্যাদি 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 বৈজ্ঞানিক থিওরি অনুযায়ী যারা ইসরা এবং মেরাজকে বা মেরাজকে অস্বীকার করেছিলেন তাদের প্রতিবাদে যথাযথ উত্তর দিতে না পেরে অনেক মনীষীরা এটাও মেনে নিয়েছেন যে না এটা সশরীরে হয় নাই। এখন আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিকদের থিওরিতে সম্ভব উর্ধ্বজগতে যাওয়া এবং অল্প সময়ে সবকিছু ভ্রমণ করে আসা, এই দুনিয়া ঘন্টা মিনিট সেকেন্ড উর্ধ্বজগতে একই নিয়মে চলে না, বরং উর্ধ্বজগতে এক মিনিটে এই পৃথিবীতে ২৪ ঘন্টায় যাওয়া তো সম্ভব বা অনেক লম্বা সময়ে, সেটা অল্প সময়ে উর্ধ্বজগতে হওয়া সম্ভব। হার্ট অপারেশন অবিশ্বাস করতেন এক সময়, কিন্তু এখন হার্ট অপারেশন ডাক্তারদের কাছে খুবই সহজ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কাজে ইসরা এবং মেহরাজকে বৈজ্ঞানিক থিওরিতে অবিশ্বাস একসময় করলেও বর্তমানে অবিশ্বাসযোগ্য তাদের কাছে না, আর আমাদের কাছে তো সর্ব অবস্থাতেই বিশ্বাসযোগ্য মহাসত্য। ইসরা এবং মেহরাজ সশরীরে হয়েছিল, তারপর মা আল্লাহ সুবহান সুবহান শব্দটা আশ্চর্যজনক স্থানে, যদি ঘুমন্ত অবস্থায় হয়ে থাকে আশ্চর্য হওয়ার কিছুই নেই, সুবহানা ব্যবহারের কোন প্রয়োজনই ছিল না, সুবহানা আশ্চর্য। তাই আমি পবিত্রতা বর্ণনা করছি মহানবুল আরামিনের আল্লাহ আবুদ বান্দাকে যিনি রাত্রিকালে ভ্রমণ করিয়েছিলেন, আর বান্দা রূহ এবং বডি শরীর উভয়ের মিলে হল বান্দা মোহাম্মদ রাসূলুল্লাহ। বান্দা বলতে শুধু রূহ বা ঘুমন্ত অবস্থাকে বোঝানো হয় না, আজ আব শব্দটাই বলে দেয় যে সশরীরে এটা হয়েছিল। এবং সশরীরে যদি নাই হয়ে থাকে তাহলে দরজা যেটা বর্ণনায় আছে দরজা খোলার কথা কেন আসবে, বোরাক বাহনেরই কেন প্রয়োজন হবে, এছাড়াও মক্কার কাফের মুশরিকরা অস্বীকারই বা কেন করবে, কেন এই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে তার ইসরা মেরাজের বাস্তবতা প্রমাণ করার জন্য বিভিন্ন প্রশ্নই কেন তারা করবে, এই সবকিছুরই কোন প্রয়োজন ছিল না। তাহলে প্রমাণ হয় প্রমাণিত হয় যে সশরীরে এটা হয়েছিল, এবং মহানবুল আলমিনের কাছে আমাদের কাছে কঠিন এবং সহজ হলেও মহানবুল আলমিনের কাছে সবই সহজ, আমাদের কাছে দূর এবং কাছে হলেও মহানবুল আলমিনের কাছে সবই কাছে সবই নিকটে, আমাদের কাছে জটিল ও কঠিন সহ আলমারের কাছে সম্ভব অসম্ভব, আমাদের কাছে সম্ভব এবং অসম্ভব বলে একটা কথা আছে, মহানবুল আলমিনের কাছে অসম্ভব বলে কিছুই নাই সবই সম্ভব। এগুলিকে আমাদের আকীদা বিশ্বাস কিনা বলেন, অবশ্যই আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস। কাজে আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকৃতি দিয়ে সিদ্দিক টাইটেল পেয়েছিলেন, আমরা সিদ্দিক না হলে তো আমরা তো সাদেক সত্যবাদী হতে পারব ইনশাআল্লাহ। এজন্য ইসরা এবং মেরাজের ঘটনাটা সশরীরে হয়েছিল এ ব্যাপারে একটু সন্দেহ করলে বা বুঝতে কমপ্লেস হলে সেজন্য তাদেরকে আবারও বোঝা চিন্তা ভাবনা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, ইসরা এবং মেরাজ কেন সংঘটিত হয়েছিল আমরা এখন জানলাম, ইসরা এবং মেরাজের অর্থ এবং এর গুরুত্ব, কেন ইসরা এবং মেরাজ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বড় সান্ত্বনা দেওয়ার জন্য আগে হারিয়েছিলেন বাবাকে, এতিম হয়েছিলেন, এই মুহূর্তে যারা আমার সাথে আছেন নিজেকে জিজ্ঞেস করেন আছেন, যে এটা হয়তো হতে পারে খুব কম যে বাবাকে দেখেন নাই, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে দেখেন নাই। একটা বাচ্চা মাকে বারবার জিজ্ঞেস করে বা আব্বু কোথায়, কবে আসবে, কোথায় গেছে, কেমনে, এই প্রশ্নগুলো মানুষ হিসাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও জাগার কথা, হওয়ার কথা, বাস্তব হওয়ার বাস্তবতাই। বাবা নেই, তুমি এই দুনিয়াতে আসার আগেই তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই কথাটা কোন সন্তান যখন শুনে কতই না তার মনে দুঃখ আসে, বলেন তো। বাবা আছে কিন্তু বাইরে আছে, তার কত দুঃখ বাচ্চার। আর বাবু আব্বু বা বাবার কথা জিজ্ঞেস করলে মাত্রকে কতই না পানি আসে, তাহলে আমিনার চোখে কতই না পানি এসেছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম কতই না কষ্ট পেয়েছেন। 4-5 বছর বয়সে হারালেন মাকে, এরপরে দাদার দায় দায়িত্বে দাদাও হারালেন 8 বছর বয়সে, এরপরে চাচার দায়িত্বে, চাচার মানুষ বড় ফ্যামিলি সহযোগিতা করার মক্কার ছাগল চড়াল্লাম, আল্লাহর হিকমত, তিনি ছাগল চড়িয়ে নেবেন, কারণ তার পরে তাকে মানুষ চড়িয়ে নেবেন। তাই ছাগলের রাখাল প্রতিটি নবী রসুলকে আল্লাহ বানিয়েছেন, কারণ তারা মানুষের রাখাল হবেন, আর মানুষের রাখাল হতে হলে ছাগলের রাখাল এটা প্রস্তুতি ফাইসালা, যেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বন্ধুরা মোহাম্মদ রাসূলের জীবনে বিবাহ করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকটাই দুর্দশা মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভালোবাসা, তার সম্পদ, তার সবকিছু যাই দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করেছিলেন, সুখী হলেন। তবে মহানব্বুল আলমের ফয়সালা এবার অনেক বড় দায়িত্ব তার কাঁধে আসল, হেরা পর্বত থেকে শুরু করে হেরা পর্বতে যখন তিনি একাকে নির্জনে রমজান মাসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খানাদানা ইত্যাদি দিয়ে আসতেন, তাকে উৎসাহিত দিতেন, তখন নাজিল হওয়া বিসমি রব্বিকাল্লাযী খালাক আলহামদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হল ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনযির কাজ, যিনি মক্কা আলামিন এই রকম সকলের প্রিয় একবাক্যে মহাসত্যবাদী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবার কাছে প্রিয়, ছোট বড় পুরুষ ধনী গরিব সবার কাছে ভালো মন্দ প্রতিটি মানুষের একেবারে প্রিয় পাত্র, তিনি দাওয়াত যখন শুরু করলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাওহীদের দাওয়াত যখন তিনি শুরু করলেন, এবার মক্কার 307টি মূর্তির পূজারীরা, শিরিককারীরা, কুফুরিকা, যারা মিল্লাতে ইব্রাহিমের দাবিদার ছিল, যারা বলতো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সঠিক অনুসারী অনুগামী, তাদের মাথায় যেন বোঝা বোঝা চেপে গেল, এই বল মোহাম্মদ। তৌহিদের দাওয়াত যখন তিনি শুরু করলেন, শুরু হল শত্রুতা দুশ্মনী প্রতি, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, সার্বিকভাবে তার প্রতি জুলুম অত্যাচার করল। এই জাহিলিয়াতের অন্ধযুগের মানুষগুলো তারা বুঝতে চেষ্টা করল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাওহীদের দাওয়াতকে। মক্কার মানুষের এক পর্যায়ে তারা বয়কট নামা লিখল, 3 বছর সিয়াবে আবি তালেবে এদেরকে বন্ধ রাখল, খেয়ে থাকতে কত শিশু ক্ষুধার জ্বালায় মারা গেল, 3-4 বছর এদের সাবিনা বিবাহ শাদী বাজার ঘাট সবকিছু বন্ধ, বিশাল এক দুঃখের কষ্টের কথা। এরপরে 3 বছর পরে বয়কট নামা যখন ওই পোকা খেয়ে ফেলল, উদ্যোগ করল, মারা গেলেন। তার সবচেয়ে সহযোগী যিনি ছিলেন বাইরের আবু তালেব, চাচা আবু তালেব, এবং বাড়ির যিনি সহযোগী ইনি ছিলেন, অর্ধাঙ্গিনী ছিলেন, বাড়িতে যিনি তাকে সর্বসময় সাহায্য করতেন, সান্ত্বনা দিতেন, ভালোবাসা দিতেন, দুঃখ খোঁচাতেন, তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনিও মারা গেলেন। এইভাবে তার জীবনে একটার পর একটা দুঃখ এবং কষ্ট। এবং এই দুনিয়াতে সবচেয়ে বালা মুসিবত গ্রস্ত হচ্ছেন কারা? ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সবচাইতে দুঃখ কষ্ট বিপদ আপদ সবচেয়ে বেশি কাজে নবী রাসূল করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যা ঈমান জন্মল ততই তার পরীক্ষা, তার বালা মুসিবত বেশি মজবুত। যেহেতু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবুল আলমের সর্বশ্রেষ্ঠ বান্দা, তাই সবচেয়ে কঠিন ও জটিল তার জীবনের দুঃখ কষ্ট। এরপরে তিনি তয়েফে গেলেন, তয়েফবাসী তার সঙ্গে কি ব্যবহার করেছে ইতিহাস যারা পড়েছেন জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল তয়েফের দিন, যেদিন তাদেরকে তাওহীদের দাওয়া দিতে গিয়ে তিনি নির্যাতিত হয়েছিলেন। সমস্ত শরীরে পাথর নিক্ষেপ করে তারা তার রক্ত ঝরিয়েছিল, তিনি বেহোশ হয়ে লুটিয়ে পড়েছিলেন মাটিতে। এরপরে পাহাড়ের ফেরেশতাকে নিয়ে জিব্রিল আমিনকে আল্লাহ পাঠালেন, প্রতিশোধ চাইলে সাথে সাথে আসছেন নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতুল্লাহ আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে এই তয়েব মক্কাবাসীর নিউ প্রজন্ম তারা একমাত্র আল্লাহর ইবাদত করে, তার সঙ্গে আপনি শরীক করবে না, এই আশাবাদে আমি পাহাড়ের ফেরেশতাকে তুমি ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ আজিম, কি তার রাহমত, কি তার দয়া, কি তার দাওয়াতের মিশন, তাওহীদ কায়েম এবং শিরক উৎখাত, এটাই ছিল তার বড় অন্যায়। নাউযু বিল্লাহ, তাওহীদকে প্রতিষ্ঠা করা, শিরককে উৎখাত করা, 124,000 নবী রাসূলের দাওয়াত, প্রতিটি মুসলিমের যেটা বড় ফরজ সেই দাওয়াত করাতে এত নির্যাতন নিপীড়ন, পারিবারিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে মানসিকভাবে সর্বদিক থেকে নির্যাতন, শেষ পর্যন্ত মক্কা তার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বড় কঠিন হল তার তাওহীদকে কবুল না করা। তাওহীদের দাওয়াতকে কবুল করলে সবচেয়ে তিনি বড় খুশি হতেন, শিরক মিটে গেলে তিনি সবচেয়ে বড় খুশি হতেন। কিন্তু যখন তাওহীদের জায়গায় শিরক প্রতিষ্ঠিত হচ্ছে আর তাওহীদ মিটে যাচ্ছে, তখন তার জীবনে সবচেয়ে বড় দুঃখ। যাই হোক, শেষ পর্যন্ত এই দুঃখ দুর্দশা সবকিছুকে ঘোচানোর জন্য, সবকিছুকে লাঘব করার জন্য মহানবুল আলমিন চাইলেন তার নবীর উদ্ধ জগতের একটা ভ্রমণ, যা এতদিন শুনেছেন পড়েছেন এবার সচক্ষে যাতে সচক্ষে দেখবেন। লাইসাতিল কি বলে একটা কথা, লাইসাসমকাল কাল মুশাহাদা, শোনা কথা আর দেখা কথা এক হয় না, দেখাটা অবশ্যই একই হয়, দৃঢ়মূল হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীবুদ্ধ জগতের একটা ব্যবস্থা করলেন যাতে করে তার এই দুঃখ দুর্দশা সব লাঘব হয়ে যায়, এটা এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কা ছেড়ে হিজরত করবেন এবং মদিনার জীবনে গিয়ে তাকে আরো পরীক্ষায় পড়তে হবে, এবার দাওয়াতের কাজ আরো বলবেগ করতে হবে, আরো মানুষের কাছে এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি আরো কঠিন কঠিন তার বিপদ তার জীবনে আসবে, এগুলোকে বরদাস্ত করার জন্য এবং নবী কারার জন্য তার ইমান ইয়াকিনকে তাওহীদকে মজবুত করে শারীরিকভাবে মানসিকভাবে তাকে মজবুত করে ইমানই মজবুত করে এই দায়িত্ব পালনের জন্য যথাযথ একটা প্রশিক্ষণ, উপযুক্ত একটা তাকে সবের দিক থেকে প্রস্তুতিকরণ ছিল মহানবুল আলমিনের এই ইসলাম মেয়েরাজম একটা কারণ। তাই তো ইসলাম মেয়েরাজের পরেই মক্কা পার্লামেন্ট দারুন নাদুয়াতে বিল পাস করল মোহাম্মদকে একশো জন যুবক একশোটা তরবারি নিয়ে একই সঙ্গে আঘাত করবে এবং তাকে দুনিয়া থেকে বিদায় করবে। এত জঘন্য বিল পাস অতীতে হয়েছে না বর্তমানে হবে না আর ভবিষ্যতে হতে পারে, এমন একটা রাহমতুল্লাহ আলমিন পৃথিবীর জন্য যিনি ছিলেন রাহমতের এক মূল প্রতীক দূত, তাকে পৃথিবী থেকে বিনা অপরাধে কিঞ্চিৎ বিন্দু পরিমাণ যার কোন অন্যায় নেই তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আজও যারা তাওহীদের কথা বলেন, শিরক উঠানোর কথা বলেন, তাদেরকেও বিভিন্নভাবে উঠানোর বিল পাস হয় বা বিল পাস না হয় এককভাবে যৌথভাবে গোষ্ঠীভাবে দুনিয়া জুড়ে হচ্ছে, সেটা উচিত। তবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুনিয়া থেকে বিদায় করা এটা চাইতে বড় জুলুম, এত বড় জঘন্য বিল এই পৃথিবীর লোকে আর পাস হয় নাই হবে। এরপরে মদিনায় হিজরত নিজের মাতৃভূমি আহারে, মাতৃভূমির কি মায়া, জন্মভূমির কি মায়া, প্রতিটি মানুষে এটা ন্যাচারাল একটা ভালোবাসা। তাই তো মক্কা ছেড়ে যখন যেতে হয়েছিল এই বিল পাস করার ফলে, তখন মক্কা দিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি তোমাকে ভালোবাসি মক্কা, কিন্তু তোমার অধিবাসীরা আমাকে ভালোবাসে না, তাই আজকে বাধ্য হয়ে তোমাকে ছেড়ে আমাকে যেতে হচ্ছে। প্রতিটি মানুষের মাতৃভূমির ভালোবাসা থাকাটাই স্বাভাবিক, মাতৃভাষা ভূমির জনগণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছোটকালের সবকিছু একটা ভালোবাসা থাকে। মদিনায় গেলেন, তাকে শান্তিতে বসবাস করতে এই কুফুর এবং শিরকের দল, তাওহীদ পরিপন্থী দল সুদূর মক্কা থেকে মদিনায় গিয়ে বারবার বিভিন্নভাবে তাকে এবং তার অনুসারীদেরকে ধ্বংস করার জন্য কতই না যুদ্ধ বিগ্রহ তাই করতে হবে। স্বয়ং ২৭টি যাকে গাজওয়াত বলা হয় স্বয়ং তাকে অস্ত্র ধরতে হল। সুবহানাল্লাহ আজিম। তাহলে বন্ধুরা, দিন কায়েমের যে তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরক উৎখাতের যে পদ্ধতি নবীর রাসূলগণের, তাকে অনেক কষ্টই করতে হল। তাহলে ইসলাম মেয়েরাজ ছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুঃখ কষ্ট দুর্দশা দূর করার জন্য, লাঘব করার জন্য এবং প্রস্তুতি ভবিষ্যতে আরো নতুন উদ্যমে কাজ করতে হবে। এছাড়াও তার এবং উম্মতের সেই মেয়েরাজের রাত্রিতে যে দেখে আসলেন জান্নাত এবং জান্নাতের অফুরন্ত শান্তি সুর, এখানে পৌঁছতে হলে নামাজ জরুরি। যে নামাজই কেমন প্রথম নামাজের পাস করলে জান্নাত পাবে, বের করলে জাহান্নাম। তাহলে শুধু তার নবী তার হাবিব মাহবুবকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে জান্নাত দেখে ছাড়লে জান্নাতে যাওয়ার একটা উপযুক্ত বিষয় দান করলেন, গিয়ে দিলেন সে ভালো সালাত পাঁচ অক্ত নামাজ। এভাবে আমরা বলতে পারি যে মেয়েরাজের ছিল। এজন্য একজন মানুষ ঊর্ধ্ব জগতে আত্মা দিয়ে যেতে পারে, সুন্দর ভালো আত্মা দিয়ে উঠতে পারে, তাই নামাজের মাধ্যমে আত্মা প্রসিদ্ধি হয়। মানুষ লীন এবং নোংরা কাজ ছাড়ে নামাজের মাধ্যমে, আর এর মাধ্যমে আত্মিক যখন রূহ যখন পবিত্র হয় তখনই উপরে যায়, উপরে জান্নাতের দিকে এসে জান্নাতি তার চরিত্র, জান্নাতি তার কার্যক্রম, জান্নাতি চিন্তা চেতনা, জান্নাতি শান্তি নিজে এবং অন্যকে দেওয়ার জন্য সে সচেষ্ট হয়। এটাই বলব আমরা ইসলাম মেয়েরাজের কারণগুলো কিভাবে ঘটেছিল। আমরা আজকে হয়তো আমরা জানব কিভাবে, এটা অনেক বড় ঘটনা, হয়তো আমরা শেষ করতে সময় লাগবে, হয়তো সামনের সপ্তাহে আমরা শেষ করতে পারব মোট কথা। তাহলে আমরা এখন জানব যে ইসলাম মেয়েরাজ কখন সংঘটিত হয়েছিল, এর কি সুনির্দিষ্ট কোন তারিখ আছে। ইসলাম মেয়েরাজ কখন হয়েছিল, মোটামুটি আমরা বলতে পারি হিজরতের এক বছর আগে, প্রায় এক বছর আগে। তবে দিনটা কি ছিল, তারিখটা কত ছিল, বছরটা কত ছিল, মাসটা কত ছিল, এ ব্যাপারে কোন সুনির্দিষ্ট আমাদের কাছে দলিল প্রমাণ নেই। এজন্য প্রায় 21টা মতামত দাঁড়িয়েছে কবে হয়েছিল। আল্লাহ ইবনে হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে এগুলো এসেছেন। তবে ইসলামী রাজ কেউ বলেছেন নবুয়তের পঞ্চম বছরে, কেউ বলেছেন দশম বছরে, কেউ বলেছেন এটা ঘটেছিল দশম বছরের নবুয়তের 27শে রজব, কেউ বলেছেন এটা হিজরতের 16 মাস আগে, কেউ বলছেন এক বছর আগে, কেউ বলেছেন 14 মাস আগে। এই ধরনের মতামত এসেছে। কেউ বলেছেন প্রথম বছরে নবুয়তের, বহু মতামত এসেছে। এই মতামত দ্বিমত আশাটাই প্রমাণ করে কোরআন এবং সুন্না এ ব্যাপারে নিশ্চয়। এ ব্যাপারে কোন তাহলে আমরা লিখব এ ব্যাপার নিয়ে কোন মত পার্থক্য করার প্রশ্নই উঠে না। এজন্য হিজরতের মোটামুটি এক বছর আগে এই মেহরাজ হয়েছিল, যখন ফরজ হয়েছিল 5 ওয়াক্ত নামাজ। ইসরা এবং মেহরাজকে কোন 27শে রজবকে মানানো, এটাকে সাব্যস্তকরণ, এর পিছনে কোন দলিল নেই। যা আছে সবকিছুই ঝুট মিথ্যা এবং সবকিছুই মিথ্যা জাল। দ্বিতীয়ত, যদি কিছুক্ষণের জন্য ধরি হয়েই থাকে, তবে রাতকে কেন্দ্র করে কোন মাহফিল করা, কোন আলোচনা সভা করা, সজ্জা করা, ছুটি ছাটি ঘোষণা করা, বিশেষ কোন অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার আয়োজন করা, নিঃসন্দেহে সবই হচ্ছে বিদাত। সবই এগুলি শরীয়ত পরিপন্থী কাজ, কোন মুসলিমের কাজ না। তাই তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কিরাম করেন নাই, তাবেয়ে কিরাম করেন নাই, আইমায়ে কিরাম করেন নাই। পরবর্তীতে এটা করেছে, এবং এর মূল কারণ আপনাদের বলেছিলাম যে এই রজব মাসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু মাসটাকে শিয়া রাফেজিরা অনেক আনন্দের মাস মনে করে, আর মাসের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানেই তারা করে থাকে। তবে মেরাজ এবং ইসরা আসলে জীবনের যেহেতু একটা গুরুত্বপূর্ণ পার্ট, ওইটাকে এখানে সেটিং করে তারা বেশি জমজমাট এবং সাধারণ মানুষকে স্বীকার করার একটা তাদের যে প্ল্যান প্রোগ্রাম, সে তারা জয়ী হয়েছে। সাধারণ মুসলমানরা এদিনকে কেন্দ্র করে, জয়ী জাল মিথ্যাকে কেন্দ্র করে, তারাও রাত্রে বিভিন্ন ধরনের ইবাদত, দিনে রোজা রাখা তারা করে থাকে। কাজেই 27শে রজব এর কোন দলিল নেই নবুয়তের, বরং দশম সালে রজব মাসে হয় নাই তার প্রমাণ আছে। সেটা কি? সেটা হল যে রমজান মাসে মৃত্যু হয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এ শাওয়াল মাসে, শাওয়াল মাসে রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তাও দেখা যায় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজ সালাত ফরজ হওয়ার আগেই মারা গিয়েছেন, আর তার মৃত্যুটা ছিল রজব শাবান নামাজান রমজান। তাহলে খাদিজার তো যদি রজব মাসে মেরাজ হয়ে থাকে, তাহলে তার তো ফরজ নামাজের সময় পাওয়ার কথা, কিন্তু তার আগেই তিনি মারা গেছেন, এই ব্যাপারে কোন দ্বিমত নেই। তাহলে বোঝা গেল যে দশম সালে রজব মাসে মেরাজ হয় নাই, এটাই তার প্রমাণ। এছাড়া এ ব্যাপারে কোন বিশুদ্ধ দলিল আমাদের নেই। এটা নিঃসন্দেহে এটা একটা বানোয়াত এবং শিয়া রাফেজিদের একটা তাদের যে আকিদা সঙ্গে সম্পর্ক ঘোষণা করাই হচ্ছে। এর সুনির্দিষ্ট প্রথম জানার কথা তার স্ত্রীদের, তারপরে তো তার সাহাবাদের জানার কথা, কেউ জানেন না, তিনিও বললেন না। এটা এত গুরুত্বপূর্ণ বিষয় হল যে আল্লাহ বললেন না, রাসূলও বললেন না, কোরআনেও নেই, হাদিসেও নেই, সাহাবায়ে কেরামও জিজ্ঞেস করলেন না, এমন একটা ঘটনা যার দিন তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে জানালেন না, সেটা কি আমাদের জন্য জানা খুব জরুরি হয়ে গেল? সেটা কি আমাদের জন্য খুব বড় হয়ে গেল? তবে যারা মিথ্যু, যারা ইসলামের দুশ্মন ও শত্রু, তাদের এই ধরনের ঘটনা ঘটানো বা এই ধরনের কিছু সাব্যস্তকরণ সেটা স্বাভাবিক কোন অস্বাভাবিক কিছুই ব্যাপার না। আমরা মুসলিম হিসাবে সেগুলো থেকে নিজেদেরকে আমরা অবশ্যই আমরা বাঁচানোর চেষ্টা করব। ধর্মের নামে কিছু করলে যা ধর্মের না সেটা হয় বেদাত হয়, গুমরা পড়ার পর সবাই কোন মুসলমান করবে না। আর ভালো জানেন না আল্লাহ সাইকরাম তাবি আইমাই কেরাম কেউ জানেন না সাতাইশে রজব একটা ভালো দিন একে কেন্দ্র করে এই করতে ওই করতে হবে, আমরা পরবর্তী কিভাবে জানলাম? এজন্য আমাদের সময়ও শেষ, আজকের মতো আমরা এটুকুই রাখছি। ইনশাআল্লাহ আমরা সম্ভব হলে আগামী সপ্তাহে ইসরা এবং মেয়েরাজ কিভাবে ঘটেছিল, এর তোহফাগুলো কি, এবং ইসরা মেয়েরাজকে কেন্দ্র করে যে সমস্ত প্রচলিত বেদালগুলো সেগুলো সম্ভব হলে আমরা আলোচনা করব। সম্ভবত সামনের সপ্তাহে আলোচনা আমাদের হবে না, এরপরের সপ্তাহে সম্ভবত হতে পারে, আগামী সপ্তাহে হয়তো একটু বাইরে থাকব, এজন্য পরের সপ্তাহে হয়তো আমরা আলোচনা করতে পারবো। আশা করি আল্লাহ যদি তৌফিক দান করে। এতটুকুই এবং রজব শাবানের বিদআত এবং রমজানের আমাদের প্রস্তুতি নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে, আপনার আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম আজমাইন। আপনার কারো প্রশ্ন থাকলে রুমে এখানে আমরা অনলাইনে কিছু প্রশ্ন আছে কিনা দেখি। চার বা তিন রাকাত ফরজ নামাজের শেষ দুই বা এক রাকাতে ইমাম চুপিস্বরে সুরা ফাতিহা পড়বেন, সেক্ষেত্রে মুক্তাদির কি সুরা ফাতিহা পড়তে হবে জানাবেন প্লিজ। মিজানুর রহমান ভাই জানতে চেয়েছেন, চার রাকাত বিশিষ্ট নামাজের শেষের দুই রাকাতে যদি ইমাম সাহেবের নিঃশব্দে হয়, যেমন এশার বা মাগরিবের তৃতীয় রাকাত বা জোহর মনে করেন আসর মনে করেন, যখন ইমাম সাহেব মোরাকুস সুরা ফাতিহা পড়ার ক্ষেত্রে সংক্ষিপ্ত বর্ণনা হল এই, যদি একাকী কেউ নামাজি হয় অথবা ইমাম হন অথবা মুক্তাদি কিন্তু ইমামের কেরাত নিঃশব্দে এই তিন অবস্থায় সুরাত যোগ্য না। অবস্থায় যদি ইমাম সুরা ফাতিহা পড়বেন কিনা হচ্ছে সুরা ফাতিহা অবস্থাতেও পড়তে হবে। জি প্রশ্ন করেছে, মৃত্যু মানুষের নামে কি খাওয়াবে? মৃত্যু মানুষের নামে আট প্রকার ইবাদত পৌঁছবে, তার মধ্যে একটা দান খেয়াল। তো দান খেয়াল সাদাকা জপ করে সে গরিব মুসকি হকদার তাদের খাওয়া যায়, খাওয়াতে পারেন কোন দিন দিন নির্দিষ্ট করে, তিন দিনে, সাত দিনে, চল্লিশ দিনে বা মৃত্যুর দিন বা বিশ দিন না, গরিব মিস্ত্রিকে তাদের কাছে দিয়ে আসবেন। এর চেয়ে গাড়ি বানিয়ে দিলেন, টিউবওয়েল দিলেন, টিউব কিনে দিলেন, গাভী কিনে তার ব্যবহার করে কয়েকদিন সপোজ থাকবে। এছাড়া দোয়া রয়েছে, হজ রয়েছে, কুরবানি রয়েছে, গোলাম আজাদ করা, ঋণ পরিশোধ রয়েছে, এবং তার পক্ষ থেকে তার রোজা ফরজ রোজা থাকলে কাজা করে দেওয়া। এই আট শ্রেণীর ইবাদত করলে কবরে পৌঁছবে, বাকি সেগুলো পৌঁছার কোন ভুল নেই। দাঁড়িয়ে কিয়াম বা মিলাদ পড়া গোনা হবে কি? মিলাদ বিদাত এটা রাসূলুল্লাহ করেন নাই, সাইকরাম তাবিয়াইজাম আইমাইকরাম কেউ করেন নাই। ছয়শ হিজরির পরে এটা এসেছে মুসলমানদের মধ্যে, ৬২৩ মিলাদ বা কারোর জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করা, এগুলো প্রথম ইহুদিরা করতো, এখান থেকে খ্রিস্টান থেকে ইহুদিরা করে খ্রিস্টান, এরপরে এশিয়া আফ্রিকা, এরপরে সুন্নিরাও করা শুরু করছে, যেহেতু এর মধ্যে কি রয়েছে, পয়সা রয়েছে, খাওয়া রয়েছে, পয়সা এবং খাওয়া বন্ধ করলে এটা বন্ধ হয়ে যাবে, না হলে খাওয়া বন্ধে ডাকেন দেখবার আর আসবে না, ভাগবে। এখন তো কোন আসবে, তখন চাইবে কখন ভাগবে। এজন্য দাঁড়িয়ে এবং বসে কোনটাই যায়, তবে দাঁড়িয়ে করাটা যেখানে একটা বাতিল আকিদা আছে, রাসূল হাজির নাজির হয়ে যায়, এটা বড় বাতিল একটা আকিদা, সেজন্য সেটা আরো বেশি জঘন্য। বোমা মারা কি জায়েজ? জিয়াদ বা জায়েজ ভাই লিখেছেন জহিরুল মোহাম্মদ ভাই, বোমা যেটা আমাদের দেশে এখন বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে বোমা মারা হচ্ছে বা বিভিন্ন স্থানে, নিঃসন্দেহে এটা শরীয়ত পরিপন্থী কাজ, এটা আতঙ্ক, এটা ইরহাব, এটা হচ্ছে আপনার যেটা কি বলে আমরা টেরিজমের কাজ, এটা আইএস। আইএস মানে কি? আইএস মানে হচ্ছে ইসরায়েলি স্টেট, ইসরায়েল ইহুদিদের কাজ, যারা আত্মঘাতী বোমা মারতেছে, যারা সন্ত্রাস করতেছে, এটা ইসলাম ও মুসলমানের কাজ নয়, ইসলামী দেশে হওয়াটা মোটে উচিত নয়। তাই এতই তারা মানে মারাত্মক মক্কা এবং মদিনাও তাদের কাছ থেকে রেহাই পাচ্ছে না, তারা নিরপরাধ শিশু বা নারী বা মসজিদও নিরাপদ। তাহলে আপনি সেটা বোঝানোর চেষ্টা করুন, বোমা মেরে মানুষ হত্যা করা সেটা তো মোটেই ঠিক না। বৈশাখী পালন করবে যাদের বৈশাখী হিন্দুদের কালচার তারা করবে, কাজে তাদের সঙ্গে মুসলমান কেনই বা শরীর হবে? আর শরীরকে বোঝানোর চেষ্টা করে বোমা মারা ইসলামের কাজ নয়, এটা হলো ইহুদিদের কাজ, যারা করে তাদের সঙ্গে তাদের লিয়াজ রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন। আল্লাহ নবী আলাইহিসসালাম একটু আগে আপনারা শুনলেন যে তয়েফ এবং মক্কাবাসী তার সঙ্গে কি কঠিন ব্যবহার করেছিল, তারপরে তিনি তাদের সঙ্গে কি ব্যবহার করেছিলেন, ক্ষমা করেছিলেন, মক্কা বিজয়ের পরে তিনি কিভাবে ক্ষমা করেছিলেন। মৃত মানুষের নাম কি খাওয়ানো যাবে ভাই প্রশ্ন হয়েছে, জি রোমের কোন ভাই বোনের প্রশ্ন, মাঝে মাঝে হাজব্যান্ড এর ভাইয়ের সাথে ফোন বা এস এম এস এ কৌশলাদি বিনিময় উপদেশমূলক কথা বলা যাবে, যে ফেতনামুক্ত হলে, ফেতনামুক্ত যদি হয় তাহলে বলা যাবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ফেতনামুক্ত কথা বলার মাঝে এবং আলোচনার মাঝে যা যাচ্ছে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর কারো প্রশ্ন আছে আমরা শেষ করব। এক সপ্তাহ আমাদের প্রোগ্রাম বন্ধ থাকবে, আমি একটু বাইরে যাচ্ছি প্রোগ্রাম করার জন্য, ইনশাআল্লাহ ফিরে এসে আবারও আমাদের যথানীত যথানিয়মে ইনশাআল্লাহ প্রোগ্রাম থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান, আমিন। ওয়াসাল্লিল্লাহু ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।